রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ মোবাল্লিগ ইসলাম বেরা থাকেন আর এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন এই অনুষ্ঠান সপ্তাহে 3 দিন হয়ে থাকে, শুক্রবার শনিবার ও রবিবার। আর আজকে আমাদের সাথে রয়েছেন কারি সাহেব নাথখা ইসলাম ভাই মোবাল্লিগিন। ইনশাল্লাহ তেলোয়াতও শুনবো, নাতও শুনবো এবং একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন আমরা শুরুতেই কারি সাহেব থেকে তেলোয়াতে কোরআন শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله
تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এমন একটি বিষয় নেওয়া হয়েছে, খুব কম এ বিষয়ে আলোচনা হয় বা আলোচনা শোনা যায়, এমন একটি বিষয়। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই অনেক অসুস্থ হয়ে পড়লেন। তিনি যে অসুস্থ হলেন সেই রোগের ডাক্তার ছিলেন একজন অমুসলিম। তাকে প্রথমে বলা হলো যে হুজুর আপনি চলুন আপনাকে নিয়ে তার কাছে নিয়ে যাই, সে ভালো চিকিৎসা করে। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই ওই অমুসলিম ডাক্তারের কাছে যাওয়ার জন্য অর্থাৎ কবিরাজের কাছে যাওয়ার জন্য অস্বীকার করলেন। আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে গেল, একদিন সে অজ্ঞান হয়ে গেল, আরো অসুস্থতা বেড়ে গেল। তখন তার ভক্তবৃন্দ যারা ছিল কাছে তারা তাকে নিয়ে ওই অমুসলিম ব্যক্তির কাছে গেলেন তার চিকিৎসা করানোর জন্য। যখন ওই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো তখন সে কি করলো, একটু দম করলো আর ওই বুজুর্গ ব্যক্তি রহমতুল্লাহি তাআলাই সুস্থ হয়ে উঠলেন। যখন সে সুস্থ হয়ে দেখলেন তাকে ওই অমুসলিমের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই ওই অমুসলিম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি এই ক্ষমতা কিভাবে অর্জন করলা, তুমি তো অমুসলিম। তখন ওই অমুসলিম ব্যক্তি বলল যে আমার এই ক্ষমতা অর্জনের মাধ্যম একটাই, আমার নফস যখন যা কিছু বলে আমি তার বিরোধিতা করি। যদি নফস বলে আজকে রাতে ভালো খাবার খাওয়ার জন্য, তখন আমি সেদিনকার ভালো খাবার খাই না। নফস যদি বলে আমাকে এখন ঘুমানোর জন্য, তখন আমি ঘুমাই না। নফস যদি বলে আমাকে ভালো পোশাকের জন্য, তখন আমি ভালো পোশাক পরি না। তো আমার এই নফসের বিরোধিতা করার কারণে আমার মধ্যে এই ক্ষমতা অর্জন হয়েছে। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই বললেন, তোমার নফস কি তোমাকে মুসলমান হতে বাধা দেয় না? তখন ওই অমুসলিম বলল, হ্যাঁ এটা তো অবশ্যই দেয়। তখন তিনি বললেন, ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই বললেন যে তোমার নফস সকল কাজে বাধা দেয় আর তুমি সেই কাজ করো, আর যেই কাজ করতে নফস বলে সেই কাজ তুমি করো না, কিন্তু তোমার নফস তো তোমাকে মুসলমান হতে বাধা দেয়, তুমি মুসলমান কেন হও না? তো ওই অমুসলিম ব্যক্তি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দর্শক শ্রোতা, যখনই আমরা নফসকে দমন করতে পারব, নফস যেটা চায়, নফস এটাই চায় আমরা ভালো পোশাক পরি, নফস এটাই চায় আমরা বুক ফুলিয়ে হাঁটি, নফস এটাই চায় আমরা ভালো খাবার খাই, নফস এটাই চায় আমাদের বেশি টাকা পয়সা হোক, নফস এটাই চায় আমি মানুষের মধ্যে গলা জোর করে কথা বলতে পারি। তো এই নফস থেকে, নফসকে দমন করার জন্য, নফসকে ঠান্ডা রাখার জন্য, নফসের বিরোধী কাজ করার জন্য যখন এই কাজগুলো আমরা করতে পারবো, আল্লাহ তা ইনশাল্লাহ আমাদের মধ্যে তখন এভাবে পরিবর্তন হবে। আর আজকের বিষয় হয়েছে নফস। আমরা মুবাল্লিগ ইসলামী ভাই থেকে নফসের বিষয় ইনশাল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। রফিক ভাই আমাদের সাথে রয়েছেন, সোহেল ভাই আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আসুন আমরা এর পূর্বে জুনায়েদ ভাই থেকে একটি হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয়তম হেরা মাদানী চ্যানেল দর্শক বিন্দু, হামদে বারি নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজনে হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব এবং শুনবো
ইনশাআল্লাহ।
সাল্লি আলা রাসূলিনা
মালিক রব মোহা,
রফিক ভাইয়ের কাছে যাব। রফিক ভাই, আজকের বিষয় তো শুনলেন, নফস। এ বিষয়ে মাদানী ফুল আপনার থেকে আশা করছি।
ধন্যবাদ জাকির ভাই, আজকের এমন একটা বিষয় আপনি বেছে নিয়েছেন যে বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই সন্দিহান নই।
জি,
মানে সমাজের প্রেক্ষাপটে যদি দেখা যায় তো সবসময় আমরা আমাদের ভালো লাগা গুলোকেই শুধু প্রাধান্য দিই, অথচ সব ভালো লাগা কিন্তু মানুষকে তার লক্ষ্য স্থলে অর্থাৎ জান্নাতে, মমিনের মমিন মুসলমানের জন্য তার গন্তব্য হচ্ছে
জান্নাত,
কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন সেই বান্দা কোনো খারাপ কাজে লিপ্ত হয়, অর্থাৎ নফস যে চায় খারাপ কাজ করার জন্য, তার বিরোধিতা করে মানুষ জান্নাতে যায়, কিন্তু নফসের ডাকে আহ্বানে সাড়া দিয়ে যখন কোনো ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হয়, শুধু গুনাহের কাজই না, অনেক এমন কাজ আছে যেগুলো অর্থাৎ নফসকে দমন করার মাধ্যমে, কুপ্রবৃত্তি যে মানুষের মধ্যে রয়েছে, রিপুর তাড়না, সেটাকে দমন করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাত দান করেন, সেটা দমন করে। কিন্তু আমাদের যে সমাজের প্রেক্ষাপট তাতে দেখা যায় যে মানুষ তার ভোগ বিলাস আরাম আয়েস অনেক এমন বিষয় আছে যেগুলো পরিহারের মধ্যেই তার জন্য মুক্তি নিহিত রয়েছে, যেটা পরিহার করলে সে মুক্তি পাবে, নাজাত পাবে, কিন্তু সে ওই ভোগ বিলাসের মধ্যেই তার জীবনটা আয়াসির মধ্যে জীবনটা কাটিয়ে দেয়। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাজিআতের মধ্যে আয়াত নম্বর 40-41 মধ্যে ইরশাদ করেন, যার অনুবাদ এরকম, আর যে নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখলো জান্নাতই তার ঠিকানা।
সুবহানাল্লাহ,
যে নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, যেমন আপনি বয়ানের শুরুতে একটা ঘটনা নিয়ে আলোচনা করলেন যে নফসের মুখালিফত করা, বিরোধিতা করা, ওই অমুসলিম প্রত্যেকটা কাজে তার বিরোধিতা করত এবং তার কাছে এমন কামালিয়াত সে অর্জন করলো, এমন কৃতিত্ব সে অর্জন করলো যে সে যা মানে পড়ে ফুঁক দিয়ে দিত সুস্থ হয়ে যেত,
রোগায় যেত,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন। এই যে নফসের যে বিষয়টা, এটাকে যদি দমন আমরা না করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের ধ্বংস অনিবার্য। নফসের আহ্বানে আমাদেরকে প্রতিটা কাজে যে আমরা সাড়া দিই, আজকে দেখুন সমাজে ভালো কাজ করতে গেলে অনেক সময় আমাদের কাছে উদাসীনতা চলে আসে।
জি জি,
নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না যে রয়েছে, ভালো কাজের দিকে আহ্বান করে একটা খারাপ কাজের দিকে আহ্বান করে।
জি,
তো ভালো কাজে যখন আমরা, আমাদের নফস যখন চায় যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, তখন কিন্তু অলসতা আমাদেরকে ঘিরে ধরে, শয়তান তো পিছে আছেই আমাদের লেগে।
জি,
তো ইবাদতের মধ্যে তখন উদাসীনতা চলে আসে, গাফিলতি চলে আসে, থেকে যাই, আবার পরে পড়বো, এখন না, পরে, সময় তো আছে, হায়াত তো এখনো অনেক আছে, অনেক দিন বাঁচবো, 80-70 বছর বাঁচবো, পরে ইবাদতটা করে নেব, এখন একটু ঘুমিয়ে নেই, এখন একটু আরাম করে নেই, ঘুম পাড়িয়ে দেয় শয়তান, ঘুম পাড়িয়ে দেয় নফস, ঘুম পাড়িয়ে দেয়।
জি জি,
তাকে ইবাদত থেকে কিন্তু বঞ্চিত করে বিমুখ করে রাখে। পক্ষান্তরে যখন ওই বিপরীত ধর্মী নফস তাকে গুনাহের দিকে প্ররোচিত করে, উদাসীনতার দিকে প্ররোচিত করে, গান বাজনা গুনা বিভিন্ন, মানে এটা তো আমরা জানি যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছে, যে যদি তাদের ধর্ম সম্পর্কে প্রপার যথাযথ যদি জ্ঞান নাও থাকে, এতটুকু অন্তত জানে যে এই কাজটা হারাম, এই কাজটা কি, তারপরেও কিন্তু মানুষ ওই হারাম কাজের মধ্যেই লিপ্ত থাকে। তো এটাই হচ্ছে মানে নফসের অনুসরণ করা। তো সেই কাজে কিন্তু বান্দা কি করে, সাড়া দেয়, আহ্বানে সাড়া দেয়, ওই কাজটা করে ফেলে তার নফসকে মুতমাইন করার জন্য। সে ভোগ করে নিল জিনিসটা, আয়েস করে নিল, কিন্তু তার পরবর্তী কি হলো সেটা সে জানে না। কিন্তু আমাদের বুজুর্গানে কিরাম কোরবান জান যে তাদের চিন্তা চেতনা কেমন ছিল, আজকে জান্নাতে আমরা যাব কিন্তু তার কোনো চেষ্টা নেই, আশা করি যে জান্নাতে যাব কিন্তু কিভাবে যাব। অথচ এই একটা ঘটনা দিয়ে আপনি দেখেন যে অনেক অনেক বড় বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, যে জাহিদ নামে এক দুনিয়া বিরাগী ধর্মনিষ্ঠ ধর্মনিষ্ঠ কৃচ্ছ সাধনকারী ব্যক্তি শাক সবজিতে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খেতেন, লবণ দিয়ে রুটি বানাতেন না। জনৈক ব্যক্তি তার এই খাবার দেখে দারুণ বিস্মিত হয়ে বলল, আপনি তো দেখছি শুধু সিদ্ধ শাকসবজি খেয়ে থাকেন। তখন বুজুর্গ ব্যক্তি বললেন, আমি দুনিয়াকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, এই দুনিয়াটাকে গ্রহণ করেছি মাধ্যম হিসেবে, যে এর উপর ভর করে আমি জান্নাতে যাব। তো দুনিয়াকে উনি কিভাবে ভর করেছেন দুনিয়ার উপরে, যে আমরা কিন্তু শাকসবজি খাবার এগুলোর মধ্যে কিন্তু টেস্ট সন্ধান করি, স্বাদ না লাগলে ছেড়ে দিই। কিন্তু বুজুর্গানে কেরাম আমাদের যে পূর্ববর্তী যারা স্লাভ ছিলেন, তারা এগুলোকে অর্থাৎ রুহ একটা জিনিস চাচ্ছে, আত্মা একটা জিনিস চাচ্ছে, নফস একটা জিনিস চাচ্ছে, ভালো জিনিস খেতে, সেটাকে তারা বর্জন করে দিতেন। অর্থাৎ দুনিয়াবি কষ্ট ভোগ বিলাস এর উপর মানে প্রাধান্য দেয়া দুনিয়াবি কষ্টকে, তখন ওই জিনিসটা তারা কি করতেন না, খেতেন না। তো আরেক ব্যক্তি এরকম রয়েছে যে উনি রুটি বানাতেন, কিন্তু মানে রুটি বানাতে যে সময়টা লাগে এই জিনিসটা উনি করতেন না। তিনি কি করতেন, ছাতু পানি দিয়ে ঘুলে খেয়ে নিতেন, সবসময় তিনি এই কাজটা করতেন। কেউ আগে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি তো সবসময় এই খাবারই খান, বলে আমি যে খাবার রান্না করব, রুটি বানাবো, এই সময়টুকুর মধ্যে আমার যেই সময়টা অপচয় হবে ওই সময়টা আমি আমার ইবাদত বন্দিগিতে লাগাবো। এই জন্য উনি ছাতুটা কোন রকম পানি দিয়ে ঘুলেই খেয়ে নেন। এই যে আমাদের চিন্তা চেতনা আর বুজুর্গানে কেরামের চিন্তা চেতনা, কত আকাশ পাতাল পার্থক্য। আপনি দ্বিতীয়ত দেখবেন যে অনেক সময় যে যখন দুনিয়াবি পাপাচার ব্যক্তি যারা বিভিন্ন ধরনের গুনায়ের কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করলো, গান বাজনা কনসার্ট এটা সেটা নানা ধরনের কত পার্টির নাম এখন চলে আসছে, তো এর মধ্যে কিন্তু বিনা দ্বিধায় পয়সা খরচ করে, পানির মতো পয়সা খরচ করে, গুনাহের মানে জাহান্নামে যাওয়ার জন্য সে পানির মতো টাকা খরচ করছে। অথচ যখন কোনো বিপদ আপদে পড়লে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, দশটা ফকিরকে এক বেলা খাওয়ানোর জন্য যে টাকাটা খরচ করে সেটাকে সে বোঝা মনে করে, এটা অনেক বড় আমার ক্ষতি হয়ে গেল।
অর্থাৎ সে তার নফস যেটা চায় সে ওইটাই করে, সেটা হোক গানের আসর, হোক সেটা বাজে কাজের আড্ডা, তার নফস যেটা তাকে আনন্দ দিতে পারে সে ওই কাজটাই করে। আসলে দর্শক শ্রোতা, নফস যেটা চায় যদি ভালো কাজ করতে চায় তো সেটা তো মোবারকবাদ, আর যদি খারাপ কাজ করাতে চায় নফস, সেটা থেকে বেঁচে তারপরে ভালো কাজের মধ্যে নিজেকে এক করা, এটা অনেক বড় মুশকিল বা অনেক বড় কষ্টের কাজ। যখনই আমরা এই কষ্টের কাজ করার মধ্যে সফল হয়ে যাব তখন আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু কল নিব দর্শকের, এরপরে আমরা সোহেল ভাইয়ের কাছে আসবো ইনশাল্লাহ। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ হাসান আত্তারি চট্টগ্রামের পটিয়া থেকে বলতেছি। আজকের আদানি চ্যানেলের অনুষ্ঠানে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নফস। তো আমার একটা প্রশ্ন, যে নফস আমাদেরকে যে কুমন্ত্রণা দেয় এর থেকে বাঁচার উপায় কি, কোন আমল কোন ইবাদত করলে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়, একটু বললে অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাসান ভাই সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার যে অনুরোধ রয়েছে নফসের বিরোধিতা করা বা নফস যে কুমন্ত্রণা দেয় এ থেকে বাঁচার উপায় কি, আমরা চেষ্টা করব এইসব মাদানী ফুল নিয়ে আলোচনা করার জন্য। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
মোহাম্মদ মুস্তাক আত্তারি, সিলেট হবিগঞ্জে। আমি মাদানী চ্যানেল প্রত্যেকদিন দেখি এবং দেখতে ভালো লাগে। এর মাঝে অনেক নাতের আসল সুন্দর সুন্দর গজল শোনানো হয়। আমি একটি নাচ শুনতে যাচ্ছি, আমার কাছে দেখে নাও না মাদানী মাদিনে ওয়ালে।
সবসময় মাদানী চ্যানেল দেখেন, ধন্যবাদ মুস্তাক ভাই আপনাকে। আর আপনি প্রায় সময় কল দিয়ে নাচ শুনতে চান, অবশ্যই নাচ জুনাইদ ভাই থেকে শুনবো আমরা। হামদে বাড়ি তালা শুনি, এরপর আমাদের যে বিষয় ছিল বিষয়ের মধ্যে আমরা চলে আসছি আলোচনা নিয়ে। আসলে আগে একটা নাচ শুনি নি, এরপর ইনশাল্লাহ সোহেল ভাইয়ের কাছে আসবো। জি জুনাইদ ভাই।
আমায় কাছে দেখে নাও না মদনী মদিনে যত পাপের বোঝা আমার, তবু মতামি তোমার, যত পাপের বোঝা আমার, তবু মতামি তোমার, আমার ক্ষমা করে দাও না, আমার ক্ষমা করে দাও না, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদিনে ওয়ালে, আমায় সাথ দে নাও না, মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার, তখন দেহাবে আমার, যখন হবে তোমার দিদার, তখন দেহাবে আমার, আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো ওয়ালে, মদনী মদিনেওয়ালে, আকা মদনী মদিনেওয়ালে, আমায় সাথ দেখে নাও না, মদনী মদিনেওয়ালে, প্রেমে শুধা পান করাও না, মদনী মদিনেওয়ালে,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোহেল ভাই, আজকের বিষয় নফস, আপনার থেকে মদনী ফুল আশা করছি নফস সম্পর্কিত।
আমাদের ভেতরগত যে ব্যাপার রয়েছে, এই ভেতরগত ব্যাপারগুলোর মধ্যে একটি হচ্ছে নফস। যেমন বাহ্যিক ভাবে আমরা পোশাক পরি, বাহ্যিক অনেক কাজ করি, বাহ্যিকটা রয়েছে বাহ্যিক ভাবে, আর আভ্যন্তরীণ যেটা, এটা হচ্ছে নফস। নফসকে আমরা এভাবে বুঝতে পারি যে আমাদের আত্মার যে চাহিদা, আত্মার চাহিদাকে আমরা নফস হিসাবে বুঝতে পারি, যে আমাদের আত্মা কি চাচ্ছে। অনেকের এরকম রয়েছে, আত্মা বিভিন্ন বিষয়ের চাহিদা থাকে। তো এই নফসকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিতাবের মধ্যে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক তো নফসে আম্মারা, যেটা আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে, মানুষ গুনাহের মধ্যে যে লিপিবদ্ধ হয়, গুনাহের মধ্যে গ্রেফতার হয়, এটা হচ্ছে নফসে আম্মারার কারণে। নফসে আম্মারা মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, যে এই গুনাহটা করো, এই কাজের মধ্যে করো, অর্থাৎ তাকে মজা দেয়। আরেকটি হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা বান্দাকে ভালো কাজের দিকে উৎসাহ প্রদান করে, যে এই কাজটি করো, এই কাজটি করো, ভালো কাজের জন্য উৎসাহ দেয়। আর আরেকটি হচ্ছে নফসে লওয়ামা। নফসে লওয়ামা বলা হয় আমরা যারা আসলে মুসলমান, আমরা তো আমরা গুনাহ করি, গুনাহ করার পরে আমাদের মধ্যে একটা অনুশোচনা চলে আসে, যে হ্যাঁ আমি গুনাহ করে দিলাম,
কি করলাম
কি করলাম, এই যে অনুশোচনা, যে এটা হচ্ছে নফসে লওয়ামা এর কাজ। অর্থাৎ আমরা এবার বুঝতে পারি যে ভালো কাজের দিকে যে আমাকে উৎসাহিত করে, এটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করে, এটা হচ্ছে নফসে আম্মারা, আর যেটা আমার খারাপ কাজ করার পরে যে অনুশোচনাটা আসে, এটা হচ্ছে নফসে লওয়ামা এর কাজ। তো আমাদের জানতে হবে যে নফসে আম্মারা কিভাবে আমরা এটা বর্জন করব, আমরা নফসে মুতমা ইন্নার দিকে কিভাবে ধাবিত হব। আসলে একটা বিষয় যে আমাদের ইসলামী ভাই ফোন করে বললেন যে আমরা নফসের ওয়াসওয়াসা প্ররোচনা থেকে কিভাবে বাঁচবো। আসলে কিছু কিছু কাজ আছে যে কাজ আমি একেবারে ছেড়ে দিতে পারবো, আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা একেবারে ছাড়তে পারবো না। যেমন একটা বান্দা এই নফসের যে খোয়াইশা চাহিদা এটা থেকে যদি বিরত থাকতে চায় তাহলে একেবারে যে সে হয়ে যাবে এমনটা নয়, এমনটা করা অনেকটা ইম্পসিবল। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে দয়া করেছে সে পারে যে একেবারে গুনাহের কাজ থেকে তওবা করে বিরত থাকতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসলে নফস এর বিষয়ে আমাদের বুজুর্গানের দিন খুবই মানে তারা ভাবনা চিন্তা করতেন নফসের, অর্থাৎ নিষ্কৃত কর্মের যেই বিষয়টা রয়েছে এটার হিসাব নিকাশ তারা করতেন। যখন আমরা হিসাব নিকাশ করব এটা একটা মাধ্যম যে গুনাহের কাজ থেকে নফসে আমারা থেকে বাঁচার। যখন আমরা নিজের হিসাব নিব যে আজকে আমি কি করেছি, কি আমল করেছি, কয়টি ভালো কাজ করেছি, কয়টি খারাপ কাজ করেছি, যখন আমরা হিসাব নিব তখন আমরা বুঝতে পারবো। ঠিক তেমনি বুজুর্গানের দিন তারা নিজের নফসের অনুশোচনা অর্থাৎ হিসাব নিতেন, মুহাসাবা। যেমন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মাইমুন বিন মেহরান রাহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে নিজের নফসের হিসাব না নেয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি মুত্তাকি পরহেজগার ইবাদত পরায়ণ হতে চায় তাহলে তাকে নফসের হিসাব নিতে হবে। যেমন আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, প্রতিদিন রাতে নিজের নফস থেকে এভাবে জিজ্ঞাসা করতেন, চাবুক নিতে নিজের পায়ে মারতেন, নিজের পায়ে মেরে মেরে জিজ্ঞাসা করতেন আজকে তুমি এই কাজটি কেন করেছো, এই কাজটি কেন করেছো। এমনও বুজুর্গানের দিন আছেন ছিলেন তারা এভাবে করতেন, নিজের নফসকে সারাদিন তারা ইবাদত করতেন, ইবাদত শেষে এরপর রাত্রিবেলা তারা আবার ইবাদতে মশগুল হতেন। এরপর ইবাদত থেকে ফারিগ হয়ে চেরাগ বাতি যে আমরা বলি চেরাগ জ্বালাতেন, চেরাগ যখন খুব জ্বলত তখন নিজের আঙ্গুলকে চেরাগের উপর রেখে দিত, রেখে দিয়ে এরপর নিজের নফসকে শিকার দিয়ে বলতো তুমি ওই দিন ওই কাজটি কেন করেছো। এরকম তারা নিজের নফসকে মানে হিসাব করেছেন। আমাদের উচিত আমরা যদি গুনাহের কাজ থেকে বাঁচতে, আমরা সবাই চাই যে আমরা যেন গুনাহের কাজ থেকে বাঁচি, কিন্তু আমরা মানে শয়তানের ধোকায় পড়ে গুনাহের মধ্যে লেগে যাই। যেমন আমাদেরকে রফিক হুজুর বললেন যে আমরা তো জানি যে এটা খারাপ কাজ, তারপর আমরা এই কাজের মধ্যে যাই কেন, এই নফসের কারণে। আমরা আমাদের বিবেক বলে এটা খারাপ কাজ, আমরা শরীয়ত জানি যে এটা গুনাহের কাজ, এটা হারাম, কিন্তু তারপর আমরা কেন যাই নফসে আমরার হয়ে, নফসে আমরা যখন আমাদের অন্তরের মধ্যে লিপ্ত হয়ে যায় এরপর আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই।
আসলে সোহেল ভাই খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন যে নফ কত প্রকার, তিন প্রকার। আমরা শুনলাম যে কোন নফ আমাদেরকে খারাপ কাজের দিকে টেনে নেয় আর কোন নফস আমাদেরকে ভালো কাজের দিকে টেনে নেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন, আরো কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আবার রফিকদের কাছে আসবো। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মাহমুদ রাহাত আত্তারি ঢাকা শাহজাহানপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনেক মাদানী পাহাড় রয়েছে, তো আমার আরজ লবণ আরজ আমাকে আজকে একটি সুন্দর নাচ রয়েছে প্রিয় মদিনা দুলহে, তো এই নাচটি আমাকে একটু শুনিয়ে দিন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই নাচ শোনানোর জন্য। রফিক ভাই আজকের বিষয়ে তো মাশাআল্লাহ মাদানী ফুল চলতেই ছিল, আরো যদি কিছু মাদানী ফুল চলে আসতো আপনার থেকে।
জি অবশ্যই, এই নফসের যে বিষয়টা রয়েছে আসলে এটা থেকে বাঁচা কিন্তু খুব দুরূহ একটা ব্যাপার। আর বান্দা যদি সংকল্পবদ্ধ হয়, দৃঢ় সংকল্পবদ্ধ যদি হয় যে না আমাকে এটা অর্জন করতেই হবে। আজকে দেখেন মানুষ তার স্বপ্নকে পূরণ করার জন্য পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছে, এভারেস্টের চূড়ায় চলে যাচ্ছে, মহাকাশ বিচরণ করছে, সাগরের তলদেশে চলে যাচ্ছে, সে সেটার উপর নিয়ে স্টাডি করছে, পড়াশোনা করছে, জীবনের অর্জিত সম্পদ তার মধ্যে ব্যয় করছে। অর্থাৎ মানুষ পারে না এমন কোনো কাজ নেই, অসাধ্যকে সাধন করছে মানুষ। তো আমি যদি এভারেস্টের চূড়ায় যেতে পারি এত হাজার হাজার ফিট উপরে এত কষ্ট করে, সেখানে গেলে প্রতিটা পদে পদে মৃত্যুর হাতছানি, মানুষ যে কোনো সময় মরে যেতে পারে, পাহাড় ধসে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছে, এমন জায়গায় যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না, ওখানেও চলে যাচ্ছে, আচ্ছা মহাকাশ বিচরণ করছে, চাঁদে চলে যাচ্ছে, এত কিছু যখন মানুষ করতে পারছে, সোহেল ভাই যেটা বললেন যে আত্মিক ব্যাপার, ভিতরের ব্যাপার, ইটারনাল যে বিষয়টা রয়েছে, নফস, এই রিপুটাকে অর্থাৎ এই কুপ্রবৃত্তিটাকে দমন করতে পারছি না আমরা। বড় বড় অসাধ্যকে সাধন করে নিচ্ছি, কিন্তু ছোট্ট যে মনের ভিতরে আত্মার সাথে রিলেটেড যে বিষয়টা, চাওয়া না চাওয়া যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে পুরোপুরি, তুমি এটা এটা খাও এটা খাবে না, এটা করো এটা করবে না, অর্থাৎ খারাপ কাজের দিকে প্ররোচিত করছে, ভালো কাজ থেকে তাকে বিরত রাখবে তারা। এই চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, এই বিষয়টাকে যে জিনিসটা নিয়ন্ত্রণ করছে ওটাকে জয় করতে পারলাম না, অথচ আমরা সমুদ্র জয় করছি, এভারেস্ট জয় করছি, বড় বড় অসাধ্য কাজ সাধন করছি। আসলে এই বিষয়টা তখনই সম্ভব হবে যখন বান্দার ডিটারমাইন্ড হবে। সৈল ভাইয়ের কথার সাথে আমি একটু অ্যাড করবো, যে জিনিসটা একজন কলার আপনার কাছে জানতে চেয়েছেন আমাদের এই অনুষ্ঠানের মাদানী চ্যানেলের মাধ্যমে, যে নফসকে কিভাবে নফসের তাড়না থেকে আশ্বাস থেকে বাঁচা যায়, তো এটার জন্য ডিটারমাইন্ড হতে হবে।
রফিক ভাই একটু ফাঁকে আমি বলে রাখি, আশা করা যায় আজকে যেহেতু নফস নিয়ে আলোচনা, আশা করা যায় দর্শক থেকে এরকমের কল হয়তো বা আরো আসার সম্ভাবনা আছে, তো আমরা আলোচনা করে থাকি আর ইনশাল্লাহ মাদানী মাদানী চ্যানেলের মাধ্যমে যে দর্শক দেখতে পাচ্ছেন তাদের কল আমরা ইনশাল্লাহ অ্যাড করবো। জি পরে
তো আমাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে এটা আমি করবই করব, এটা করবই করব। পরীক্ষাতে এত কষ্ট করে দিন রাত পড়াশোনা করে, মুশাক্কাতের সাথে দিন রাত, মানে সে পড়াশোনা করে সে স্টার মার্ক নিচ্ছে, স্ট্যান্ড করছে বোর্ডের মধ্যে, এটা কি করে সম্ভব? কারণ সে এটা মনের মধ্যে বেঁধে নিয়েছে, সংকল্প করে নিয়েছে যে আমাকে এটা এটা গেইন করতে হবে, আমাকে এটা অবটেইন করতেই হবে, যে কোনো ভাবে আমাকে এই লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। যখন মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ হয় তখনই সে ওই জিনিসটার মানে প্রচেষ্টা, প্রাপ্তির প্রচেষ্টা সে লেগে থাকে, এবং সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করো, কারণ প্রতি পদে পদে শয়তানের ধোঁকা রয়েছে, নফসের কুমন্ত্রণা রয়েছে। তো সে তার লক্ষ্য স্থলে পৌঁছতে গেলে অনেক ঘাট, অনেক ঘাত প্রতিঘাত তাকে সইতে হবে, তো সেটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাকে সাহায্য চাইতে হবে। জাল্লা আমি রিপুর তাড়না থেকে, কুপ্রবৃত্তি থেকে আমি বাঁচতে চাই, নফসের তাড়না থেকে বাঁচতে চাই, আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখিয়ে দাও। তো এই বিষয়গুলো যখনই সমন্বয় ঘটবে, একদিকে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ রহমানি শক্তি কামনা করা, শক্তির সাহায্য চাওয়া, অন্যদিকে হচ্ছে নিজে বাঁচার চেষ্টা করা, একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে প্রার্থনা করছে, তখন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেও একটা শক্তি কাজ করবে, তাই না, হেফাজত করবে আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়ে। তো এই গেল এক, দ্বিতীয়ত হচ্ছে নিজের মধ্যে ওই জিনিসটার সংকল্প, দৃঢ় সংকল্প হতে হবে যে আমি এটা করব না। যেমন সৈয়দুনা শেখ আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নফসের কোন ইচ্ছা বর্জন করা অন্তরের এক বছরের রোজা রাত্রি জাগরণ থেকে অধিক লাভজনক। নফসের ইচ্ছা বর্জন করা, যে কোনো ইচ্ছা, সেটা ওই ইচ্ছা না যে আমার এখন রাতের বেলা মধ্যরাতে আমার এখন আপনার সালাতুল লাইল যেটা রয়েছে সেটা আমার পড়তে ইচ্ছা করছে, আমার রোজা রাখতে ইচ্ছা করছে, সেটাকে বর্জন না, খারাপ জিনিসকে। খারাপ জিনিস এমনও কিছু রয়েছে, যেমন আমরা তো গুনাহ থেকে বাঁচার কথা বলছি, কিন্তু বুজুর্গানে কেরাম তারা যে মুবা কাজটা রয়েছে, অর্থাৎ যা করার মধ্যে কোনো গুনাহ নেই,
জি জি,
আর না করলেও কোনো মানে করলে কোনো সওয়াব নেই আর না করলেও কোনো গুনাহ নেই, সেই কাজগুলো তারা পরিহার করে দিতেন নফসকে দমন করার জন্য। যে আমি রুটি খাবো আমার নফস তাজা হয়ে যাবে, আমি এখন গোশত দিয়ে ভাত খাবো আমার নফস তাজা হয়ে যাবে। আর দেখবেন জাকির ভাই একটা জিনিস লক্ষণীয়, যে আপনি খাওয়া দাওয়া করে নিলে কিন্তু আপনার নফস কিন্তু সবল হয়ে যাবে, মানুষের নফস কিন্তু সবল হয়ে যায় খাওয়া দাওয়া করে নিলে, যখন আপনি পেট পুরে খাবার খাবেন নফস চাচ্ছে আরো খাই, ভালো একটা কিছু রান্না হয়েছে আরো খাই, ওটা খাবার পরে কিন্তু নফস কি হয়, সবল হয়ে যায়,
সবল।
আর তখন যখন নফস সবল হয়ে যায় তখনই কিন্তু আপনার ইবাদতের মধ্যে অলসতা চলে আসে,
অবশ্যই অবশ্যই
আমলের মধ্যে অলসতা চলে আসে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন স্থানে এই নফস সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেমন শুরুতেই কারি সাহেব থেকে আমরা তেলোয়াতে কোরআন শ্রবণ করলাম, এর মধ্যে একটি আয়াত এমন ছিল যে সূরা ফজরের 27 নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হে শান্তিময় প্রাণ, অর্থাৎ ওই সকল শান্তিময় প্রাণকে বলা হয়েছে যারা নফসকে দমন করে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে ভালো কাজের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করেছেন, নেক কাজ যিনি করেছেন, ওই সকল শান্তিময় প্রাণকে আল্লাহ তাবারক তাআলা উদ্দেশ্য করে ডাক দিয়েছেন। এই আয়াতে কারিমা টিকায় রয়েছে, যা ইমান ও দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং আল্লাহর নির্দেশেই পূর্ণ আনুগত্য সহকারে স্বীয় মস্তক অবনত করেছিলেন। মুমিন বান্দাকে তার মৃত্যুর সময় বলা হবে যখন পৃথিবী থেকে তার সফর করার সময় চলে আসবে। তো দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারীমের মধ্যে নফস সম্পর্কে এভাবে বলেছেন আমাদেরকে, যাতে করে আমরা নফস যে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে, আমাদেরকে বিভিন্ন খারাপ কাজের উৎসাহ দিয়ে থাকে, ওই খারাপ কাজগুলো যাতে আমরা না করে, কুমন্ত্রণায় না পড়ে আমরা যেন ভালো কাজের মধ্যে নিজেকে অংশ গ্রহণ করাতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করা উচিত। সোহেল ভাই,
আসলে জাকির ভাই, যে বিষয়ে আলোচনা হচ্ছে নফস, মানুষের নফস যে রয়েছে এটা মানুষকে ভালোর দিকেও কিন্তু ধাবিত করে, খারাপের দিকেও ধাবিত করে। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখি, আমি নিজেকে প্রশ্ন করি যে আমার নফস আমাকে কোন দিকে ধাবিত করছে, তো আমি এটা উত্তর পেয়ে যাবো আমাকে খারাপ দিকে ধাবিত করছে, এর কারণ কি? কারণ একটাই, যে আমার মধ্যে নফস, আমার অর্থাৎ খারাপ কাজের প্রবণতা বেশি চলে এসেছে। এর কিভাবে? যেমন আমাদের রফিক হুজুর বললেন যে মানুষ যখন খানা খায়, খানা খাওয়ার কারণে আমাদের ইবাদতে অলসতা চলে আসে, ঠিক তেমনি যখন নফসে আমরা এটা বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে খাবার খাওয়া। বান্দা যখন তার চাহিদা মোতাবেক খানা খায়, তার শরীর ভরে যায়, তার নফসটা যে পরিপূর্ণ হয়ে যায়, তাজা হয়ে যায়, তখন সে কি করে? ভালো কাজ থেকে বিরত থাকে। আমরা বুজুরগানের দিনের দিকে তাকিয়ে দেখি, বুজুরগানের দিন তারা খানা কেমন খেত, তাদের ঘুম কেমন ছিল। যখন একটা বান্দা তার যে পারিপার্শ্বিক যে চাহিদা আছে, ওই চাহিদা গুলো যখন পূরণ করে নেয়, তখন সে গুনাহের দিকে ধাবিত হয়। যে ব্যক্তি দেখবেন ঘুমের মধ্যে তার আকৃষ্ট বেশি, যে বেশি ঘুমায়, যে বেশি খায়, যে বেশি বলে, এদের মধ্যে নফসে আম্মারাটা বেশি পাওয়া যায়।
সোহেল ভাই, বর্ণিত আছে যে নফসে আম্মারার কথা আপনি বলছেন, বর্ণিত রয়েছে 99% নফসে আম্মারা খাবারের কারণে। যখন সে খাবার খায়, তো নফস প্রথমে তাকে বলে যে খাবার খাও, ভালো খাবার খাও, সুস্বাদু খাবার খাও, যেগুলো পছন্দ মতো এই খাবারগুলো খাও। এরপরে যখন সে খাবারগুলো খেয়ে নেয়, তখন নফ বলে অনেক সুস্বাদু খাবার খেয়েছো, এবার একটু আরাম করো। যখন সে আরাম করতে চলে যায়, আজান হয়ে যায়, নফ তাকে বলে আরে একটু মাত্র একটু তুমি বিশ্রাম নিয়েছো, আজান দিও, মাত্র হয়েছে, তুমি নামাজটা পরেও পড়তে পারবে। অর্থাৎ 99% যে নফ যে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে সেটা খাবারের কারণে। দর্শক শ্রোতার কিছু কল রয়েছে, আমি আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ, কল চালিয়ে দিন।
খুব সুন্দর একটি বিষয় নিয়েছেন। মানুষ তো সবসময় ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াজ নসিহত শুনে থাকেন, কিন্তু আলহামদুলিল্লাহ যারা যারা নফস সম্পর্কে জানেন না, তাদেরও আজকে নফস এর যে কুমন্ত্রণা রয়েছে সম্পর্কে তাদের ধারণা হয়ে যাবে।
জি জি, অবশ্যই, আপনাকে ধন্যবাদ, আপনি অনুষ্ঠান দেখছেন আর নফস সম্পর্কে আলোচনাও শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন ইনশাআল্লাহ আরো অনেকগুলো মাদানী ফুল বা অনেক শিক্ষা, অনেক জ্ঞান আমাদেরকে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে অর্জন হবে। সোহেল ভাই ছিলাম আমরা আপনার কাছেই, মাদানী ফুল দিচ্ছিলেন আপনি।
জি জাকির ভাই, যে বিষয়টা বলছিলাম যে খাবার নিয়ে আপনিও বললেন, আর কিতাবের মধ্যে বর্ণিত হয় যেটা ডাক্তারি সায়েন্স এরা গবেষণা করে পেয়েছে, আমাদের পেটের যে সকল রোগ হয় তা প্রায় 70-80% এই খানার মাধ্যমে হয়। খানার মধ্যে আমাদের লাভ নেই, যেটা আমাদের দরকার ঠিক আছে, ততটুকু নেই,
প্রয়োজন মতন খেতে হবে।
হ্যাঁ, প্রয়োজন মতো বেগ, যদি আমরা বেশি খাই তো এক তো আমাদের যেটা হচ্ছে হলো আপনার নফসে আম্মারা, খারাপ নফস এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, খারাপ কাজের দিকে ধাবিত করছে, ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হচ্ছে খানা খাওয়া, বেশি খানা খাওয়ার কারণে। তো বুজুর্গানের দিন, যেমন কি প্রথমে রফিক হুজুর একটি কথা বলেছিলেন যে এমনও বুজুর্গ ছিলেন, তারা কি করতেন, ছাতু পানির সাথে মিশিয়ে নিতেন, এটা কিন্তু নফস কখনো চাইবে না।
আমরা একটা খানা মানে চিন্তা করি আজকে খানাটা তৈরি করছি, এই খানাটা আরো সুস্বাদু করা যায় কিভাবে, এভাবে। কিন্তু বুজুরগানের দিন তারা ছিলেন এই চিন্তায় ব্যস্ত যে আমি কিভাবে আমার মানে শরীরের চাহিদা পূরণ হবে, আমি ইবাদতে শুদ্ধি পাবো, আমার নষ্ট বৃদ্ধি পাবে না। আমরা আমির আলী সুনাতের ব্যাপারে একটি মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শুনেছিলাম যে আমির আলী সুনাত সিদ্ধ করা খানা
আমি সেখান থেকে বের হয়ে নফসের এই ধোকা থেকে বের হয়ে এরপরে আমি মাত্র লবণ দিয়ে সিদ্ধ করা তরকারি সবজি এটা দিয়ে রুটি খাবো বা ভাত খাবো, এটা মানে সহজ বিষয় না। এটা কখন হয়, যখন সে আস্তে আস্তে নিজের এই নফসকে সে চালাতে থাকে, আস্তে আস্তে যখন এক একটি বিষয় সে ত্যাগ করতে থাকে, তখন তার দ্বারা এটা সম্ভব। দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন, আর এক ইসলামী ভাই ঢাকা থেকে ফোন দিয়েছেন নাতের রসুল শোনার জন্য। জুনায়েদ ভাইয়ের কাছে যাব, যদি একটি নাচ শুনিয়ে দিতেন ইসলামী ভাই, কোনটা শুনতে চেয়েছিল জানি।
Allahumma salli ala Sayyidina Muhammadin. Allahumma salli ala Sayyidina Muhammadin. Piya Madina dure jabo ke mon kore, Piya Madina dure jabo ke mon kore. Allahumma salli ala Sayyidina Muhammadin. Allahumma salli ala Sayyidina Muhammadin. Usro dhare jai cho ki eke deke de nirala pete ye bar dekha jete tumar sunar Madina. Usro dhare jai cho ki eke deke de nirala pete ye bar dekha gi তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। পিয়া মদিনা দূরে যাবো কে মন করে, পিয়া মদিনা দূরে যাবো কে মন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাবো সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দারদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাবো সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দারদি তোমায়। যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নেই নিয়ামায়। মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রফিক ভাই, যখন মানুষ নফসের কুমন্ত্রণায় পড়ে যায়, তখন তো দেখা গেছে সে ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝে না, তখন তার মন খুশি অর্থাৎ ওই যে নফসে আম্মারা, সে তাকে দিয়ে ওই মানুষকে দিয়ে খুশি মোতাবেক কাজ করায়, সে যেটা হোক ওই কাজগুলো করিয়ে নেয়। তো দেখা গেছে এই কাজগুলো থেকে অনেক মানুষ বাঁচারও চেষ্টা করে, যেমন কিভাবে বাঁচবো নফসে আম্মারা থেকে, এ বিষয়ে কোনো মাদাই ফুল যদি আপনার থেকে।
নফসে আম্মারাকে মারতে হলে সর্বপ্রথম যেটা বুজুর্গানে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, যে নিজের নফসকে দমন করার জন্য প্রথমত যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে, বা যারা বুজুর্গানে কেরাম যা করেছেন কিতাবের মধ্যে যা পাওয়া যায়, যে নিজের চাহিদাগুলো, খাওয়া দাওয়ার প্রতি যে মানুষের লোভ লালসা ইচ্ছা প্রত্যাশা জাগে, যে আমি এটা খাবো ওটা খাবো, তো আলোচনা চলছে আর বিষয়গুলো বারবারই চলে আসছে এরকম খাওয়া দাওয়ার বিষয়ে, নফসের বিষয়ে। অনেক হয়তো মাদানী চ্যানেলের দর্শক এটাই ভাববেন যে নফস বলতে কি শুধু খাওয়া দাওয়া আর কিছু না, আসলে বিষয়টা এরকম, এটা বুঝে নিতে হবে। অতিরিক্ত পানি যেমন একটা ক্ষেত, ক্ষেতের ফসলকে নষ্ট করে দেয়, প্লাবিত করে দেয়, বন্যা আসলে যেমন ক্ষেতের ধান পাট গম সবকিছু ভেসে যায় ধুয়ে যায়, অতিরিক্ত খাবার মানুষের অন্তরকে শক্ত করে দেয়, নফসকে সবল করে দেয়, তখন যে নফসে আম্মারা রয়েছে এটা মজবুত হয়ে যায়, যেটা আমাদের দুশ্মন। নফসে আম্মারা মানুষের জন্য দুশ্মন, শয়তান যেমন প্রকাশ্য দুশ্মন কোরআনে বলা হয়েছে, ঠিক তেমনি নফসও আমাদের দুশ্মন। তো আমি অতিরিক্ত খেয়ে আমার দুশ্মনকে আমি সবল করে দিলাম, যুদ্ধের মধ্যে শত্রু যদি সবল হয় নির্ঘাত আমার পরাজয় হবে, আর শত্রু যদি দুর্বল হয় আমি জয়ী হব, আমার শত্রু হচ্ছে নফস, নফসকে আমি সবল করতে পারবো না। যেমন জনৈক এক ব্যক্তি বসরা থাকতেন, বুজুর্গ ব্যক্তি, তিনি 20 বছর পর্যন্ত মাছ ভাত রুটি তার নফস খেতে চাচ্ছিল, যে আমাকে একটু মাছ ভাত রুটি খাওয়াও, তিনি 20 বছর পর্যন্ত তার নফসকে খেতে দিলেন না, এবং এই ধারণা করেই দিলেন না, নফসকে দমন করলেন যে তোমাকে এগুলো খেতে দেব না, কারণ জান্নাতে এর চেয়ে ভালো নিয়ামত রয়েছে, এগুলো কিছুই না। সে 20 বছর পর্যন্ত খেলো না, অতপর একদিন একদিন সেই বুজুর্গ ব্যক্তির ইন্তেকাল হলো, স্বপ্নে কেউ তাকে দেখে জিজ্ঞাসা করলো, মা ফালাল্লাহু বিকা, যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, ওই ব্যক্তি বললেন, বুজুর্গ ব্যক্তি, যে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ আমার উপর এত বর্ষিত হয়েছে যা বলার কোনো মানে সম্ভব না, এতই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমার আমাকে রুটি মাছ এবং ভাত দিয়ে বলেছেন খাও, এখন যত তোমার খুশি খেয়ে খাও, জান্নাতের মধ্যে তাকে জান্নাত দান করে দিয়েছেন। তো আসলে এই যে একটা বিষয়, যে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নফসকে দমন করে, দুনিয়ার নিয়ামত সমূহ উপভোগ করা থেকে বেঁচে থেকে ক্ষুধা সহ্য করার ক্ষেত্রে কৃতকার্য হয়ে যান, তাদেরকে মোবারকবাদ, যেহেতু মৃত্যুর পর তাদেরকে জান্নাতের মহান নিয়ামত সমূহ প্রদান করা হবে, যেমন আল্লাহ তবারক ওয়া তাআলা পারা 29 সূরা হাক্কা এ আয়াত নম্বর 24 ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, আহার করো পান করো তৃপ্তি সহকারে, পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে আগে প্রেরণ করেছ। অর্থাৎ নিজের এই যে বিষয়টা, আসলে এখানে ব্যাখ্যা আমি দিচ্ছি না, এটা মানে নিজের নফসকে যে দমন করে তার যেটা ইচ্ছা করছে সে খাচ্ছে না, এই যে সে তার যে কৃচ্ছ সাধন, তার কোরবানি, তার আত্মত্যাগ, এটা যে সে পৌঁছে দিল মৃত্যুর আগেই কিয়ামতের জন্য, মানে সে এটা জান্নাতে এটা পাবে এবং এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে উত্তম রূপে দান করবেন। অর্থাৎ দুনিয়া কিন্তু ভোগের জায়গা না, দুনিয়া হচ্ছে ত্যাগের
জায়গা,
ভোগ যদি করতে হয় সেটা জান্নাতে, ভোগ যদি করতে হয় সেটা কবরে, ভোগ যদি করতে হয় সেটা হাসরে। তো এই জিনিসগুলো যদি আমরা এখানে ত্যাগ স্বীকার না করি, কোরবানি না দিই, আত্মত্যাগ না করি, তাহলে আমরা পরকালে সেটার প্রাপ্তি আশা করতে পারি। তো এখন এটা আমাকে বুঝতে হবে যে অতিরিক্ত আমার অল্পটুকু, যেমন হাদিসে মুবারাকায় রয়েছে যার সারাংশ এরকম, যে পেটে ক্ষুধা অবশিষ্ট থাকা অবস্থায় তোমরা নিজের হাতকে গুটিয়ে নাও খাবার থেকে। তো এখন আমি খেতেই আছি খেতেই আছি খেতেই আছি, মানে যে পর্যন্ত একটা তো হলো মানে পাকস্থলী পূর্ণ করা, উদর পূর্তি করা, তারপর ভুক পূর্ণ হলো, গলা পূর্ণ হলো, যখন মানে এই পর্যন্ত চলে আসো তখন আমরা মনে করি হ্যাঁ এখন খেয়েছি, এমনটা না। এটাই মানে
আমাদেরকে আগে বুঝতে হবে যে নফসকে আগে চিনতে হবে যে নফস আমাদেরকে কিভাবে ধোকা দেয়, তার ধোকা থেকে বাঁচতে হবে। এখন যদি কোনো ব্যক্তি সে সাঁতার না জানে সে অবশ্যই পানিতে নামবে না, কারণ সে জানে যে যদি আমি পানিতে নামি আমি ইন্তেকাল করব। তদরূপ কেউ যদি জানে যে আগুনে হাত দিলে আগুন পুড়া যাবে, পুড়িয়ে দিবে, তাহলে সে আগুনে হাত দিবে। তদরূপ শয়তান আমাদেরকে নফস কিভাবে আমাদেরকে ধোকায় ফেলায় যে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে সে আমাদেরকে কিভাবে দূরে রাখে, এগুলো আমাদেরকে জানতে হবে,
আগে চিনতে হবে।
আমির আহলে সুন্নাত যে নামাজের আহকামের মধ্যে অনেক সুন্দর একটা ওয়াকিয়া লিখেছেন, যেটা ইবনুল কুরাইবি রহমতুল্লাহ আলাই থেকে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, যে এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই যিনার গোসল ফরজ হয়েছিল, তো উনার নফস ওনাকে বলল প্রচন্ড শীতের রাত ছিল যে এখনো অনেক সময় বাকি আছে, এত তাড়াতাড়ি গোসল করে লাভ কি, এখন তুমি ঘুমাও, আরামে ঘুমাও, যখন তোমার সকাল হবে সূর্যের উত্তপ্ত তাপে তুমি নির্বিঘ্নে গোসল করে ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই কি করলেন সাথে সাথে, যেটা তো কিছুতেই করা যাবে না, ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই উনার নফসকে শাস্তি দেওয়ার জন্য উনি এই নিয়ত করলেন যে আমি এই শীতের মধ্যে গোসল করব, আর আমার শরীরে যে কাপড় থাকবে এই কাপড় আমি আমার শরীরের মধ্যে শুকাবো, আর যে দুষ্ট নফস আল্লাহ তাআলার কাজে কি করে বাধা দেয় তাকে এইরকম শাস্তি দেওয়া উচিত। আর বাস্তবে কি ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই তিনি তাই করলেন,
কামিয়াব হয়ে গেলেন।
তো আমাদের উচিত যে নফস আমাদের কিভাবে ধোকা দেয়, কিভাবে ধোকায় ফেলায়, নফসের ধোকা গুলাকে আমরা চিনে তখনই আমরা বাঁচতে পারবো, যখন নফসের ধোকা থেকে ধোকাকে আমরা চিনবো
আমাকে বাঁচতে হবে। আর দুনিয়াতে পক্ষান্তরে কিছু লোক আছে তারা মানে মানে খাওয়ার জন্য বেঁচে থাকে, কেউ বেঁচে থাকার জন্য খায়, আবার কেউ খাওয়ার জন্য বেঁচে থাকে যে আমাকে খেতে হবে। তো আসলে এখানে মূল জিনিসটা হচ্ছে যে আপনি এটাও দেখবেন যে সাইন্টিফিক্যালি যারা ফিজিশিয়ান রয়েছেন ডক্টর রয়েছেন এরা কিন্তু বলে সবসময় যে অল্প আহার করো, স্বল্প আহারে শরীর সুস্থ থাকে। এবং কিতাবের মধ্যেও এসেছে পেটকে তিন ভাগ করে নাও, পাকস্থলীকে এক ভাগ খাও, এক ভাগ পানি দ্বারা পূর্ণ করো, এক ভাগ আহার করো, আর এক ভাগ তুমি খালি রেখো। এরকম এই অবস্থায় আমির আহলে সুন্নাত অনেক ওনার বয়ানও আমি শুনেছি কিতাবাদিত, যেহেতু মাদানী চ্যানেলে ট্রান্সলেট ডিপার্টমেন্টের মধ্যে আছে, ওনার বয়ানগুলো ট্রান্সলেট করার প্রুফ রিডিং করার অনেক সময় সৌভাগ্য অর্জন হয়। তো উনি ওটার মধ্যে লিখেছেন যে মানে খাবার মানে মানুষকে মানুষের যে শরীরে যে অসুস্থতা আসেন এর 80% মানে অসুস্থতা হয় এই খাবারের কারণে, খাবার খাবারের মাধ্যমেই তার অসুস্থতা, মানে খাবার কিভাবে খেতে হবে, কতটুকু খেতে হবে, কি খেতে হবে, কি কি খেতে হবে, মানে মেনু তৈরি করা। একটা হচ্ছে আমার শরীরের সাথে যে খাবারগুলো যাচ্ছে না, এগুলো অনেক অনেক আছে দেখবেন রিচ ফুড যখনই খাবে, গোশত পোলাও কোরমা এগুলো যখনই খাবে তার পরের দিনই কিন্তু তার লুজ মোশন শুরু হয়ে যায়, ডায়রিয়া শুরু হয়ে যায়। তো এগুলো বুঝতে হবে যে আমার কোন খাবারটা আমার শরীরে ফিট সেগুলো তাকে খেতে হবে, এবং কতটুকু পরিমাণে খেলে আমার চলবে, যে হ্যাঁ এতটুকু খেয়ে নিয়েছি আমার আলহামদুলিল্লাহ। অর্থাৎ পেটে ক্ষুধা অবশিষ্ট থাকা অবস্থায় সে যদি খাবার থেকে হাত গুটিয়ে নেয় তাহলে ওই ব্যক্তি জীবনে অসুস্থ হবে না, ডাক্তারের কাছে তাকে যেতে হবে না। তো পেটে যখনই আমাদের পেট আমাদের উদর পূর্তি হবে নফস খুশি হবে, নফস তো চায় আরো খাও আরো খাও। কেন? নফস যখন সবল হয় কারণ জানে যে এই ব্যক্তি যদি অতিরিক্ত খাবার খেয়ে নেয় তাহলে একে ইবাদত থেকে আমি বিমুখ করে দিতে পারবো, ইবাদত বন্দিগি থেকে একে আমি দূরে সরিয়ে দিতে পারবো,
সরিয়ে রাখতে পারবো, আমার কাজে তাকে লিপ্ত রাখতে পারবো, আমি যা
গুনাহের কাজে লিপ্ত হয়ে
যাই, গুনাহের কাজে আমি তাকে লিপ্ত রাখতে পারবো। দর্শক শ্রোতা, নফস সম্পর্কে আলহামদুলিল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী খুব সুন্দর মাদানী ফুল আমাদেরকে শোনাচ্ছেন। এখন যাব আপনাদের কাছে কল নেওয়ার জন্য। জি, কল চালিয়ে দিন দর্শকের।
প্রিয় মদিনা নাথটা একটু শুনিয়ে দিন।
প্রিয় মদিনা নাথটা একটু শুনিয়ে দিন। ইনশাআল্লাহ মাদানী মুন্না মুন্নি কল করেছেন, পরবর্তী কল।
আর কিছু মাতের ফুল দিলে ভালো হবে এবং একটা নাতে নাতের রসুল শুনে দিন।
নির্ধারিত সময় রয়েছে, ওই সময় পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এরপরে এই পর্যন্ত আপনি শুনতে পাবেন আমাদের সময় পর্যন্ত, আবার অন্য পরবর্তী কোন অনুষ্ঠান যদি আসে ইনশাল্লাহ এর মধ্যে আমরা নফস সম্পর্কে আবার আলোচনা করার চেষ্টা করব। বিলাল ভাই আপনাকে ধন্যবাদ। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ওমর ফারুক বলতেছি সিলেট হাবিগঞ্জ থেকে।
জি ওমর ফারুক,
আলহামদুলিল্লাহ আব্দুল আজল দাওয়াতে ইসলামের মাদানী চ্যানেল বাংলা
জি
আমার কাছে খুব ভালো লাগে
জি,
এবং রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়মিত দেখি। আজকের বিষয় নেওয়া হয়েছে নফস, তো নফসের দোকায় আমরা পড়ে যাই, নফসের দোকা থেকে কিভাবে আমরা বেঁচে থাকবো এই ব্যাপারে একটু মাদানী ফুল দিন আর আমাদের জন্য দোয়া করবেন যেন নফসের দোকা থেকে আমরা বেঁচে থাকতে পারি।
আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাইকে নফসের দোকা থেকে বাঁচার। আর আমরা মাদানী ফুল আজকে এই আলোচনা হচ্ছে কিভাবে বেঁচে থাকা যায়, কোন কোন ধোকায় নফস আমাদেরকে ফালানোর চেষ্টা করে। আসেন সাথে থাকুন ইনশাল্লাহ, আরো মাদানী ফুল শুনতে পাবেন। এক ইসলামী ভাই বা ইসলামী বোন কুমিল্লা থেকে এসএমএস করেছেন, তার নাম লেখেননি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তিনি বলছেন যে হে রসুলে আরবি এই নাচটি শোনানোর জন্য আমরা চেষ্টা করব, যদি সময় পাই আমরা এই নাচটিও শোনাবো। সোহেল ভাইয়ের কাছে যাব আজকের বিষয় যেহেতু নফস চলতেছে, আপনার থেকে মাদানী ফুল আশা করছি। আর
দেখি ভাই, ইসলাম ভাই যে কল করলেন যে আমরা নফস এর থেকে কিভাবে বাঁচবো, আসলে নফস থেকে বাঁচা এটা হচ্ছে তো বললেন, কিন্তু নফস তো তিন প্রকার আমরা শুনলাম। এখন যদি নফসের মতো ইন্দা থেকে বাঁচতেছে তাহলে তো
না, এটা তো
আমাদের বাস্তবে বলতে হবে যে নফস আমরা থেকে বাঁচবো। আমাদের আসলে আমরা যদি দেখি নফসে আম্মারা, আমরা যেটা আলোচনা করছি খানা নিয়ে, খানার কারণে কি হয় নফসে আম্মারা
শক্তিশালী হয়,
তখন আমরা গুণের দিকে ধাবিত হই। ইবাদতের মাধ্যমে আমাদের নফসে মুতমাইন্না এটা শক্তিশালী হয়, যখন আমরা নফসে মুতমাইন্নাকে শক্তিশালী বানাবো তখন আমরা নফসে আম্মারা থেকে বাঁচতে পারবো। বুজুগানের দিন এই রীতি অনুসরণ করেছেন, তারা ইবাদত করেছেন, রিয়াদত করেছেন, এই কারণে আলহামদুলিল্লাহ তারা মুস্তাকিল হয়েছেন এবং নফসে আম্মারা থেকে বেঁচে থেকে গেছেন। তাদের নফসে মুতমাইন্না তাদের বড় হয়েছে, অর্থাৎ তারা শক্তিশালী হয়েছে এবং গুনাহের কাজ থেকে বেঁচে থেকেছে। আমাদের উচিত আমরা যেন বেশি বেশি ইবাদত করি, ইবাদতের মাধ্যমে আমাদের নিজের নফসে যে মুতমাইন্না আছে এটাকে শক্তিশালী করি। আর আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া,
ভয় করা।
বুজুগানের দিন আল্লাহ তাআলাকে ভয় পেতেন, আর এই ভয় পেয়ে কি করতেন, তারা নফসে আম্মারা থেকে বিরত থাকতেন। যেমন একটি ঘটনা এসেছে এরকম যে এক ব্যক্তি কোন এক মহিলার প্রতি আসক্ত হয়ে পড়ল, যখন সে মহিলাটি তার কোন কাজের জন্য কাফেলার সাথে সফরে রওনা হলো, লোকটিও তার পিছে পিছে রওনা দিল। যখন কোন এক জঙ্গলের নিকট গিয়ে সকল লোক ঘুমিয়ে পড়ল, তখন ওই লোকটি ওই মহিলার নিকট এসে তার মনের অবস্থা খুলে বলল,
আচ্ছা
যে আমি তোমাকে পছন্দ করি, মানে যে অবস্থা খুলে বলল। মহিলা তাকে জিজ্ঞাসা করলো সকল লোক কি ঘুমিয়ে পড়েছে, তখন ওই লোকটি চিন্তা করলো হয়তো ওই মহিলাও আমার সাথে খারাপ কাজের জন্য রাজি আছে, এই কারণে জিজ্ঞাসা করলো যে লোকেরা ঘুমিয়ে আছে কিনা। তখন ওই যুবকটি উঠলো, উঠে পুরো কাফেলা অর্থাৎ ওই আশেপাশে যারা ছিল ঘুরে আসলো, ঘুরে এসে বললো যে সবাই ঘুমিয়ে আছে। তখন ওই মহিলাটি বলল সবাই তো ঘুমিয়ে আছে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে তোমার কি খেয়াল। তখন ওই যুবকটি বলল আল্লাহ তাআলা তো ঘুমান না, তন্দ্রাও আসে না, নিদ্রাও যান না। তখন ওই মহিলাটা বলল যার তন্দ্রা নেই, ঘুম নেই, সে তো আমাদেরকে দেখছেন। এই কথাটি যখন ওই লোকটি শুনলেন, শুনে সাথে সাথে আল্লাহ তাআলার ভয় তওবা করে নিলেন এবং গুনাহের কাছ থেকে বিরত থাকলেন।
সুবহানাল্লাহ,
আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। আর বুজুর্গানের দিনে এই রীতিই ছিল, বুজুর্গানের দিন যখন তাদের নফস কোনো কিছু চাইতে বিরোধিতা করতেন। ইব্রাহিম এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, নাম ইব্রাহিম তাইমি, ইব্রাহিম তাইমি তিনি তার নফসকে এভাবে বুঝালেন, তিনি তার নফসকে জিজ্ঞাসা করলেন যখন তুমি মারা যাবে
তখন মারা যাওয়ার পর তোমাকে এর ফয়সালা দেওয়া হলো কি তুমি জান্নাতে যাচ্ছ, তুমি জান্নাতে গিয়েছো, জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে, খানা অর্থাৎ তুমি যা পাবে তাই পাবে। এরপর তুমি পরক্ষণে আবার চিন্তা করো তুমি মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করার পর তোমার আমল-নামা খারাপ, এই কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হলো। তুমি জাহান্নামে গেলে এখানে তোমাকে পিপ পুজ এগুলো খাওয়ানো হবে, অনেক যন্ত্রণা দেওয়া হবে, এখন তুমি কোনটাকে গ্রহণ করবে মৃত্যুর পর? তখন নফস বললো আমি তো জান্নাতকে পছন্দ করবো। বললো যদি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় তুমি কি করবে? তখন নফস বললো আমি দ্বিতীয়বার সুযোগ পেলে আমি দুনিয়াতে গিয়ে কি করবো, নেক আমল করবো। তখন ওই ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ তাআলা তিনি বলেন এখন যেহেতু সময় আছে তুমি খারাপ কাজ থেকে বিরত থেকে তুমি আমলের মধ্যে লেগে যাও, যে সময়টুকু আছে এই সময়টুকুকে তুমি কাজে লাগিয়ে আমল করো। আমাদের উচিত যে আমরা যেন যে সময়টুকু আমাদের রয়েছে ওই সময়টি আমরা বিগত দিনে যা করেছি ফার্স্ট ইজ ফার্স্ট, যা চলে গেছে চলে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা সত্য অন্তরে তওবা করে নিই যে আমরা কি করব, গুনাহ থেকে বেঁচে থেকে আমরা ইবাদতের মধ্যে লাগবো। যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তখন ইনশাআল্লাহ ইসাউদের আল্লাহ তাআলার দয়াতে আমাদের নফসের মুতমাইনা যেটা এটা শক্তিশালী হবে, আমরা কেবল ইবাদতের দিকে আমাদের মন লাগবে, আমাদের ধ্যান থাকবে ইবাদতের মধ্যে, তখন আমরা নফসে আম্মারা থেকে বেঁচে থাকতে পারবো।
আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নফসে আম্মারা কি আর নফসে যে নফসের প্রকার ভেদগুলো রয়েছে এগুলো সাহাবা একরাম বুঝেছেন। সাহাবা একরামের জীবনী যদি আমরা দেখি যে তার আলহামদুলিল্লাহ প্রত্যেকটি খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়েছেন। সাহাবা একরামের জীবনীর মধ্যে তাহাজ্জুদ নামাজ আছে, সাহাবা একরামের জীবনের মধ্যে কম খাবার আছে, সাহাবা একরামের জীবনের মধ্যে সাদাসিধে জীবন আছে, সাহাবা একরামের জীবনের মধ্যে ভালো ব্যবহার আছে, সৎ চরিত্র আছে। বুজুর্গান দিনের দিকে যদি তাকাই, আল্লাহর ওলিদের দিকে যদি আমরা তাকাই, খাজা গরিবে নেওয়াজের দিকে যদি তাকাই, গাউসে পাক আব্দুল কাদের জেলানির দিকে যদি তাকাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তালালার দিকে যদি তাকাই, আলা হযরত রহমতুল্লাহি তালালার দিকে যদি তাকাই, শাহজালাল ইয়ামিনির দিকে যদি আমরা তাকাই, তবে দেখুন তাদের তারা যখন নফস আম্মারাকে দমন করতে পেরেছেন তখন তারা নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত রেখেছেন, আর যখন তারা নিজেকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যস্ত রেখেছেন তখন তারা হয়েছেন একজন এক যুগের ওয়ালি, তারা হয়েছেন আল্লাহ তাআলার নেক বান্দা, তারা হয়েছেন মুমিন, তারা হয়েছেন আল্লাহর বন্ধু। আর আজকে দুনিয়া জুড়ে মানুষ তাদেরকে স্মরণ করতেছে। আমরাও যদি চাই যে আমরা নফসে আম্মারা যে আছে তাকে দমন করতে চাই, নফসে আম্মারা আমাকে যে খারাপ কাজের মধ্যে উৎসাহ দেয়, খারাপ কাজে নিয়ে যেতে চায়, আমরা সেই নফসে আম্মারাকে দমন করে আল্লাহ তাবারক ও তাআলা যে আমাদের হুকুম করেছেন ভালো কাজ করার জন্য সেই ভালো কাজগুলো আমরা করতে চাই, তবে আমাদেরকে এই নফস সম্পর্কে জানতে হবে, ইলেম অর্জন করতে হবে। যখন আমরা নফস সম্পর্কে জানব, ইলেম অর্জন করব, সেই মোতাবেক আমরা নফসে আম্মারাকে দমন করার চেষ্টা করব, তখন আমরা কামিয়াবির রাস্তায় চলে আসব। অনেক দর্শক শ্রোতাই আজকে জানতে চেয়েছেন কিভাবে নফসকে দমন করা যায় যেটা নফসে আম্মারা রয়েছে। এখন নফসে আম্মারাকে দমন করা সেটা তো আমার নিজের কাজ, আমার নফসে আম্মারাকে দমন করা আমার নিজের কাজ, এটা তো কাউকে দেখানোর মতো না, কাউকে বোঝানোর মতো না, কাউকে বলার মতো না। যখন আমি জানতে পারবো, জ্ঞান অর্জন করবো নফসে আম্মারাকে কিভাবে দমন করা যায়, তখন আমি নিজেই সেটাকে দমন করার চেষ্টা করতে পারবো। আপনার নফসে আম্মারা কি আপনাকে বলে না যে দাড়ি ছোট করো? অবশ্যই বলে। তখন আপনাকে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, তখন বুঝতে হবে যে আমি নফসে আম্মারাকে দমন করতে পেরেছি। যখন আপনার নফসে আম্মারা বলে রাতের বেলায় খুব ভালো করে খাবার খেয়ে ঘুমিয়ে যাও, যখন আপনি কম খাবার খেয়ে তাহাজ্জুদের আশায় কম খাবেন আর রাতে উঠে তাহাজ্জুদ করবেন, তখন বুঝতে হবে নফসে আম্মারাকে আমি দমন করতে পেরেছি, রাতে তাহাজ্জুদের জন্য উঠেছি। ফজরের সময় আপনি নফসে আম্মারা কি আপনাকে বলে না যে ঘুমিয়ে থাকো, সময় তো আর আছে, মাত্র আজান হয়েছে, ওই সাথে সাথে যদি আপনি উঠে যান, উঠে অজু করে মসজিদে গিয়ে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন নফসে আম্মারা আমাকে বলেছে ঘুমিয়ে থাকার জন্য। আমি উঠে অজু করে মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতে পেরেছি, তবে আমি নফসে আম্মারার বিরোধিতা করতে পেরেছি। এভাবে করে নিজের নফসে আম্মারাকে নিজে দমন করা সম্ভব। জি রফিক ভাই থেকে।
সমাজের মধ্যে দেখা যায় কাউকে যদি আপনি প্রশ্ন করেন, জাকির ভাই, যে বিষয়গুলো আপনি আলোচনা করছেন আমার বিষয়, আমার কথাগুলো ঠিক সেম রিলেটেড আপনার কথার সাথে, তো আপনি কি বুদ্ধিমান? সে কিন্তু সম্মতি যদি হ্যাঁ নাও বলে মুচকি হাসবে, তার মানে তার মন বলছে যে হ্যাঁ সে বুদ্ধিমান। আর যদি আপনি আপনি কাউকে বলেন যে আপনি তো একটা নির্বোধ, আপনার মধ্যে কোনো বুদ্ধি নেই, আকল নেই, সে কিন্তু আপনার কথা মাইন্ড করবে,
মাইন্ড করে মুখ মনটা মলিন করে নেবে।
যত বড় থেকে বড়ই বোকা হোক, সেও কিন্তু এই নির্বোধ শব্দটা শুনতে রাজি না। তো এই নির্বুদ্ধিতার তো কিছু আলামত আছে। এই আলামত গুলো কি? সামরকান্দি তাজিকিস্তানের অনেক বড় ফকি ছিলেন, বুজুর্গ ব্যক্তি, তিনি তার কিতাব তাম্বিহুল গাফিলিনের মধ্যে লেখেন যে নির্বুদ্ধিতার, নির্বোধ ব্যক্তির চারটা আলামত রয়েছে।
আচ্ছা,
নির্বোধ ব্যক্তির যে চারটি আলামত রয়েছে তাদের এক নম্বর আলামত হচ্ছে যে অকারণে রাগান্বিত হয়ে যায়, কোনো কারণ নেই, কজ নেই, রেগে গেল,
হঠাৎ রেগে গেল,
হঠাৎ করে রেগে যাওয়া। এগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা মাদানী চ্যানেল দর্শক আমাদের সঙ্গে রয়েছেন তারাও নিজের এহতেসাব করুক যে এই সিমটম গুলো, আলামত গুলো আমার মধ্যে আছে কি না। হঠাৎ করে রেগে যাওয়া, এটা হচ্ছে নির্বুদ্ধিতা, বোকাদের লক্ষণ। নাম্বার দুই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ নাফসের অনুসরণ করা। নাফস বলছে গুনাহ করো, করো। নাফস বলছে এখন মিউজিক শুনতে হবে, কানে ইয়ারফোন লাগিয়ে বা শুরু করে দিলাম। হাতে তো এখন এত প্রযুক্তির যুগ, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ভেরি ইজি, মানে এখন গুনাহ করাটা খুব সহজ। আগেকার দিনে বুজুর্গানে কেরামের গুনাহ করাটা ছিল কঠিন, ইবাদত করা ছিল সহজ, কিন্তু বর্তমান সমাজে প্রেক্ষাপটে গুনাহ করাটা হচ্ছে সহজ, ইবাদত করা হচ্ছে কঠিন। তো তিনি লিখেছেন যে দুই নম্বর যেটা আলামত সেটা হচ্ছে নফসের অনুসরণ করা। নফস বল যা চাইলো, আমার লাগাম নফসের হাতে, নফস আমাকে যেভাবে টানছে ঘোড়ার লাগাম, আমি ঠিক ওইভাবেই দৌড়াচ্ছি, আমি ঘোড়া, আমার লাগাম হচ্ছে নফসের হাতে। এমন হয়ে গেছে যে আমরা আমাদের লাগামকে নফসের হাতে দিয়ে দিয়েছি,
যা বলে তাই,
যা বলে তাই। নফস বলে ঘুমাও, ঘুমাচ্ছি। নামাজের সময়, ফজরের সময় উঠতে মন চাচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছি, ঘুমাও, ঘুমিয়ে যাচ্ছি। অথচ হুকুম রয়েছে যে ঘুম থেকে ওঠো, নামাজ পড়ো ফজরের সময়, আমরা ওটা করছি না। মন মন মানে চাচ্ছে বেশি খাও, বেশি খেয়ে নিচ্ছি, বাস বেশি খেয়েই ঘুমিয়ে পড়ছি, ইবাদত বন্দেগি নেই। তো এরকম মানে প্রত্যেকটা কাজে নফসের অনুসরণ করা, গুনাহের কাজে নফসের অনুসরণ করা, পাপ কাজে সম্পদ ব্যয় করা। তিন নম্বর হচ্ছে পাপ কার্যবলী যেগুলো রয়েছে গুনাহের কাজ, সেগুলোর মধ্যে সম্পদ ব্যয় করা। এগুলো হচ্ছে কিন্তু বোকামির একটা
লক্ষণ,
যে বুদ্ধিমান হবে সে এটা কখনোই করবে না,
কাজ করবে না।
আচ্ছা, চার নম্বর হচ্ছে শত্রু ও বন্ধুর মধ্যে, শত্রু ও মিত্রর মধ্যে পার্থক্য মানে নিরূপণ করতে না পারা, যে ডিফার করতে পারে না যে শত্রু এ বন্ধু, কে শত্রু কে বন্ধু,
এটা যে বুঝবে না সেও।
কারণ আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, এবং প্রত্যেক ব্যক্তি চাই আমি আল্লাহ তাআলার বন্ধু হই, আমি ওলি হই। কোরআনের মধ্যে আছে যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তো শয়তান আমার শত্রু, তা আমি বন্ধু এবং শত্রুর মধ্যে কোনো পার্থক্য বুঝলাম
না।
আল্লাহ এবং শয়তানের মধ্যে, রহমান এবং শয়তানের মধ্যে আমি পার্থক্য নিরূপণ করতে পারলাম না, এটা হচ্ছে নির্বুদ্ধিতা। চতুর্থ নম্বর, তো শয়তানের অনুগত্য করা, আল্লাহ তাআলার অনুগত্য বিসর্জন দিয়ে শয়তানের অনুগত্য করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনটি কোরআনের সূরা কাহাফ পারা আয়াত 50 এ এরশাদ করেন, তোমরা কি তাহলে আমাকে ছেড়ে ইবলিশ ও তার দোসরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের চির শত্রু, জালিমদের জন্য তা কতই না নিকৃষ্ট। যারা নিজের নফসের উপর জুলুম করেছে,
জুলুম করেছে,
তাদের জন্য কতই না এটা নিকৃষ্ট, কতই না এটা ধিক্কারের বিষয়, তিরস্কারের বিষয়, যে যার আনুগত্য করা উচিত তাকে ছেড়ে দিয়ে যার আনুগত্য করা উচিত না তার আনুগত্য করছি, শয়তানের আনুগত্য করছি,
যাকে অনুসরণ করলে আমরা জাহান্নামে যাব,
জাহান্নামে যাব, তাকে অনুসরণ করছি, নফসের অনুসরণ করছি, নফস বলছে এটা করো, ওটা করছি, শয়তান বলছে এই কাজ করো, এই কাজ করছি। তো অর্থাৎ যদি কাউকে আপনি বলেন যে তুমি কি শয়তানের অনুগত্য করছো, সে বলবে না না, আমি শয়তানের কেন অনুগত্য করবো, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহরই অনুগত্য করি। তো ভাই, তুমি যদি শয়তানের অনুগত্য নাই করো, তো নামাজ কেন পরিহার করছো? তুমি যদি শয়তানের আনুগত্য নাই করো, রমজানের রোজা কেন ছেড়ে দিচ্ছ? তুমি যদি শয়তানের আনুগত্য নাই করো, সুন্নত মোতাবেক নিজের জীবন কেন সাজাচ্ছ না? তুমি যদি শয়তানের অনুগত্যই না করো, নিজের সময়ের মূল্য কেন দিচ্ছ না? এসব প্রশ্ন কিউ, এগুলো আমাদের নিজেদেরকে করতে হবে যে আমি কার আনুগত্য করছি। অথচ যদি যদি বলা হয় তুমি কি নফসের অনুগত্য করছো, না
না,
আমি নফসের অনুগত্য কেন করব, আমি তো নফসের অনুগত্য করছি না, তো তুমি কার অনুগত্য করছো? আল্লাহ যা বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহর হাদিস যা বলেছেন হাদিসের মধ্যে, সেই অনুযায়ী আমরা কতটুকু আমাদের জীবনকে পরিচালনা করছি, এটা আজকে মাদানী চ্যানেলের দর্শক, ইভেন আমার জন্য আমির আল সুন্নাত বলেন এত বড় একজন মহান হাস্তি, এত বড় একজন মহান ব্যক্তিত্ব, গ্রেট পার্সোনালিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড নাও দিস টাইম, এত বড় একজন মহান ব্যক্তিত্ব যার ইশারায়, যার চাহনিতে, যার মুখের কথনে লক্ষ কোটি যুবক গুণা থেকে তাইব হয়ে তারা ইবাদতের দিকে ইবাদতমুখী হচ্ছে, নিজের আপাত মস্তক সুন্নত অনুযায়ী সাজিয়ে নিচ্ছে, সেই মহান ব্যক্তি তিনিও কি বলেন, আমার ইসলাম হয়ে গেছে,
অনেক কিছু
সংশোধন হয়ে গেছে,
অনেক ইবাদত করে নিয়েছি, অনেক আমল
করে, যারা পীর মশায়েখ তারা তো আমাদেরকে এই শিক্ষাই দেন, যারা হাক্কানি ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা আমাদেরকে এই শিক্ষাই দেন
যে
আমরা এখনো যতই ইবাদত বন্দিগি করে ফেলি, যতই নিজের নফসকে দমন করে ফেলি, এটাই ধারণা করতে হবে যে এখনো আমি সংশোধন হতে পারিনি। তো আমাদের প্রত্যেকেরই উচিত নিজের নিজের হেতসাফ করা, আমারও উচিত, আমিও আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা করব, কারণ আমারও ইসলাহর দরকার আছে, আমারও সংশোধনের দরকার আছে। তো প্রত্যেক ব্যক্তিরই উচিত নিজের আমলের হেতসাফ করা, যে আমি কি করেছি আর কি করণীয় আমার, কি পেয়েছি আর কি না পেয়েছি। কিন্তু আমরা আফসোসের সাথে বলতে হয় যে আমরা দুনিয়াবী বিষয়গুলো, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, পোশাক পরিচ্ছদ, খানা পিনা, এগুলোর দিকে আমাদের চিন্তাধারা সবসময় লেগে থাকে যে কি পেলাম কি পেলাম না, কি খেলাম কি খেলাম না, একটা ভালো কাপড় নেই সেটার জন্য আমাদের মন ব্যথিত হয়ে থাকে, একটা সুন্দর কাপড় নতুন কাপড় পরিধান করতে হবে, অথচ আমার আমল নামায় কতটুকু আমল আমি সঞ্চয় করতে পেরেছি, কতটুকু ইবাদত করতে পেরেছি, আমার রব তালাকে যাকে রাজি ও খুশি করার ওয়াদা করে এসেছিলাম, যার আনুগত্য করার ওয়াদা করে এসেছিলাম, তাকে কতটুকু রাজি ও খুশি করতে পেরেছি, সেই এহতেসাব আমাদের জীবনে আমরা করি না, হিসাব নিকেশ আমরা করি না।
আসলে রফিক ভাই, আমাদের সমাজের মধ্যে খুব কম সংখ্যার লোক এমন হবে যারা নিজের এই ব্যাপারে নিজে চিন্তা করেন যে আমার নফসে আম্মারা কি বলতেছে, আমাকে খারাপ কাজের উৎসাহ দিচ্ছে, আমি আর খারাপ কাজই করতেছি নাকি নফস আমাকে ভালো কাজের কথা বলতেছে, ভালো কাজ করতেছি, এইসব বিষয়ে চিন্তা করার লোক খুবই কম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের কিছু নির্ধারিত সময় রয়েছে, এর মধ্যে আমাদেরকে শেষ করতে হবে, আর আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের বিষয় ছিল নফ, যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার, সংশোধনের মাধ্যম খোঁজার, আর এই সংশোধনের সংগঠন দাওয়াত ইসলামের মধ্যে অংশ নেওয়ার, সম্পৃক্ত থাকার, ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে সালাম জানাই।
হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, শত পা পীর বুঝামার, তবু উম্মত আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না, মদনী মদিনেওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা, যখন হবি তোমার দিদার, তখন এ দেহাবে আমার, আমার সপনে আসনা, মদনী মদিনেওয়ালে, ইয়া নবী
নবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পেলা হো সালাম সময় বাজে মেঁ হেদায়ত পেলা হো সালাম ওয়াসিয়া সময় মা মুতাকা ওয়ানাকা ওয়াসিয়া সময় মা মুতাকা জলওয়ায়ে শান কুদরত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বাজে হেদায়ত পে সালাম ডালে দি কলবা মেঁ আজমাতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা হো সালাম ফয়জে সে ইনকে লাখো নামাজি বানে ফয়জে সে ইনকে লাখো সুন্নত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বাজে হেদায়ত পে লাখো সালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله بحق لا اله الا الله محمد
رسول الله رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد اور فجر ربھاش تھے جار رحمت پورن প্রভাত হয় তার।